বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 19 জুন, 5 আষাঢ় এবং ফার্সি 29 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা পাশের এলাকায় ছড়িয়ে পড়ছে, বাড়ছে মৃত্যু, সাথে উদ্বেগ, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর থাকবে ইরান ভ্রমণ, তারপর কথাবার্তা, প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভূমিধস বিজয়ে ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। পরাজিত প্রার্থীদের অভিনন্দন, ইমরান খান ও পুতিনের শুভেচ্ছা। ইরানের নতুন সরকার গঠিত হওয়ার আগেই পরমাণু ইস্যুতে সমঝোতা চায় আমেরিকা, বলছে রুশ বার্তা সংস্থা স্পুতনিক। বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন, বলেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আয়াতুল্লাহ ডক্টর সাইয়েদ ইব্রাহিম রাইসি ভূমিধস বিজয় লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাইর চেয়ে 1,58,00,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রহমানি ফজলি আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, এবারে নির্বাচনে 5,93,10,307 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 2,89,03,304 জন। এর মধ্যে ইব্রাহিম রাইসি পেয়েছেন 1,79,26,345 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাই পেয়েছেন 34,12,712 ভোট। এছাড়া আব্দুল নাসের হেম্মাতি 24,27,201 ভোট এবং সৈয়দ আমির হোসেন কাজিজাদে পেয়েছেন 9,99,718 ভোট। নির্বাচনে 48.8% ভোট পড়েছে বলে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান। নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রাইসি 2019 সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই গতকালের নির্বাচনে ব্যাপক উপস্থিতির জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আজ এক বার্তায় বলেন, হে ইরানের মহান ও সম্মানিত জাতি, 18 জুনের নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি আপনাদের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে যুক্ত হয়েছে আরও একটি উজ্জ্বল পৃষ্ঠা। আপনাদের উপস্থিতির দৃষ্টিনন্দন দৃশ্য, আপনাদের দৃঢ় ইচ্ছাশক্তি, আশাবাদী মন এবং সজাগ দৃষ্টির সুস্পষ্ট প্রমাণ বহন করে। আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই দেশের জনগণকে নির্বাচনের মূল বিজয়ী হিসেবে ঘোষণা করে বলেন, গতকালের নির্বাচনে বিজয়ী হচ্ছে ইরানি জাতি। তারা আবারও শত্রুদের ভাড়াটে গণমাধ্যমের অপপ্রচার এবং অকল্যাণকামী ও কুচক্রীদের অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জনগণ দেশের রাজনৈতিক ময়দানের প্রাণকেন্দ্রে তাদের উপস্থিতি প্রমাণ করেছে। তিনি বলেন, অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত অভিযোগ, হতাশা সৃষ্টির কয়েক মাস ব্যাপী অপতৎপরতা, করোনা মহামারী ও ভোট গ্রহণের শুরুতে কিছু সমস্যা, এর কোনোটিই জনগণের দৃঢ় সংকল্পে প্রভাব ফেলতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ডক্টর ইব্রাহিম রাইসির দপ্তরে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি। প্রেসিডেন্ট হিসেবে রাইসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই তাঁর দপ্তরে উপস্থিত হন রুহানি। এ সময় তাদের মধ্যে বৈঠক হয়। তারা নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং এর প্রভাব নিয়ে কথা বলেন। দেড় মাসের মাধ্যমেই তিনি নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানান ডক্টর রুহানি। এদিকে ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মোহসেন রেজাই ও আব্দুন্নাসের হেম্মতে পৃথক বার্তায় আজ সকালে জয়ী প্রার্থী হিসেবে সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে আরেক প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমিও রাইসিকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করায় ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৈয়দ ইব্রাহিম রাইসির বিজয়ের পর নিজের টুইটার পেজে লিখেছেন, ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে অনন্য সাধারণ বিজয়ের জন্য সম্মানিত ভাই ইব্রাহিম রাইসিকে জানাই আন্তরিক অভিনন্দন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, সমৃদ্ধি ও বিকাশ আরও জোরদার করার লক্ষ্যে তাঁর সাথে কাজ করার ব্যাপারে আমি আশাবাদী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসিকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম রাইসিকে শুভেচ্ছা জানালেন। নির্বাচনে রাইসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই মস্কোয় অবস্থিত ইরানি দূতাবাসে শুভেচ্ছা বার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট পুতিন। তার বার্তায় বলেছেন, সম্মানিত জনাব ইব্রাহিম রাইসি, নির্বাচনে আপনার বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমার অভিনন্দন গ্রহণ করুন। অতীত থেকেই রাশিয়া ও ইরানের মধ্যে ভ্রাতৃ প্রতিম সুসম্পর্ক বিরাজ করছে। তিনি আরও লিখেছেন, আশা করি এই পদে আসীন হওয়ার পর আপনার কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় গঠনমূলক সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। এ বিষয়টি রুশ ও ইরানি জাতির স্বার্থ রক্ষা করবে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। সবশেষে আপনার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি। ইরানের 13তম প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসি বলেছেন, ভোট কেন্দ্রে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী সরকারকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাতের ঘণ্টাখানেক পর সাংবাদিকদের জানান, একটি নতুন সরকার গঠনের ক্ষেত্রে আমরা ইরানের জাতীয় সংসদ, সংসদ সদস্যগণ, স্পিকার সহ দেশের সকল চিন্তাবিদ ও বুদ্ধিজীবীর পরামর্শ নিয়ে এগিয়ে যাব। দেশের জটিল সব গ্রন্থি উন্মোচন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব। তিনি বলেন, প্রিয় দেশবাসীর মনে দেশের ভবিষ্যৎ নিয়ে যে আশার সঞ্চার হয়েছে তা যেন আরও বৃদ্ধি পায়, সে লক্ষ্যে নতুন সরকার কাজ করে যাবে। পুরো জাতি ও সরকার পরস্পরের পরিপূরক হিসেবে যেন একটি উজ্জ্বল ও মনোরম জীবনযাপন করতে পারে এবং সরকারের প্রতি যেন দেশবাসীর আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পায়, সে লক্ষ্যে তার সরকার কাজ করে যাবে বলে ডক্টর রাইসি উল্লেখ করেছেন। সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেন, আমি দেশের প্রিয় জনগণ এবং সম্মানিত প্রার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা প্রেসিডেন্ট নির্বাচনকে আনন্দঘন ও উৎসবমুখর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময় তিনি সর্বোচ্চ নেতার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান। ইরানের নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে চায় ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থায় স্পুতনিকে খবর দিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ইরানের নয়া প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার আগে এখনও হাতে যে ৬ সপ্তাহ সময় রয়েছে তার মধ্যে ইরানের সঙ্গে একটি রফা করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কারণ তিনি মনে করছেন তেহরানের ক্ষমতার পরিবর্তন হওয়ার পর চলমান ভিয়েনা সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 21 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বিশিষ্ট নাগরিক এবং গণমুখী চিকিৎসা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের রিপোর্ট।
সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমুখী চিকিৎসা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী অভিভাবক ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। এই ভুলের সংশোধন তারা করবে না। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে কিন্তু হল খুলবে না। ছাত্ররা কি মাঠে বসে থাকবে? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে আজ পরিমণি নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথা হয় না। বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, উনি জানেন আজ যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, যদি হলগুলো খুলে দেওয়া হয়, তাহলে বিরোধী দলীয় ছাত্ররা ক্যাম্পাসে ঢুকবে, তখন ক্যাম্পাসে ছাত্রলীগ থাকতে পারবে না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিরোধী দলীয় প্রগতিশীল ছাত্রদের দখলে চলে যাবে। তারা বলবে, ভোট চাই, শিক্ষা চাই, ওষুধ চাই, টিকা চাই, করোনার বিরুদ্ধে ব্যবস্থা চাই, আমরা গরিব মানুষের মুক্তি চাই, অন্ন চাই। এসবের কিছুই দিতে পারবে না সরকার। সে কারণে আমরা যতই কথা বলি না কেন, ওরা কোনো দাবি মানবে না।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ শনিবার হাবড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। রাজ্যে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় অনেকবার সোচ্চার হয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের চলমান পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি তিনি দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিয়েছেন। রাজ্যপাল এভাবে একের পর এক রাজ্য সরকারের সমালোচনা করায় আজ শনিবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষ করে বলেন, বলছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, নির্বাচন পরবর্তীকালে এখনো পর্যন্ত কোনো সহিংস ঘটনা ঘটেনি। নির্বাচনের ফল ঘোষণার আগে যত সহিংস ঘটনা ঘটেছে তা বিজেপি করেছে। এসব ঘটনায় তৃণমূল কর্মীরা বেশি মারা গেছেন। আজও বিজেপি মিথ্যা ও অসত্যের উপরে চলছে। একটা রাজনৈতিক দল অসত্যের উপরে চলেছে বলেই সেই রাজনৈতিক দলটি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে, গোহারা হেরেছে। শুধু মিথ্যার ভিত্তিতে চলছে ওই রাজনৈতিক দলটি, কোথাও কোনো গণ্ডগোল নেই বলেও জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার মধ্যপ্রাচ্য থেকে সেনা সদস্য সংখ্যা কমাতে চাইছে। চীন এবং রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব জোরদার হওয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে মার্কিন সরকার। এর অংশ হিসেবে ইরাক, কুয়েত, জর্দান ও সৌদি আরব থেকে অন্তত 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিচ্ছে পেন্টাগন। বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভোট কেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ভোটকেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। গতকাল সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং ভোটার সংখ্যা বাড়তে থাকায় 5 দফায় ভোটগ্রহণের সময়সীমা বাড়াতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গত কয়েক মাস আগ থেকেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের চুলচেরা বিশ্লেষণ চলছে এবং নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বার্তা সংস্থা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, সিএনএন, সিনহুয়া, স্পুতনিক সহ অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা বিস্ময়ের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি গতকাল শুক্রবার সকাল 7টায় প্রথম ভোট দিয়ে এই নির্বাচনকে আজ জাতির ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করে বলেছেন, আজকের দিনটির মালিক জনগণ এবং ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতির প্রথম সুফল পাবে এদেশের জনগণ। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিতে শত্রুদের ব্যাপক অপপ্রচার ও উস্কানি সত্ত্বেও এই নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি থেকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। প্রথম বার্তা হচ্ছে, স্পর্শকাতর মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইরানের জনগণের রাজনৈতিক সচেতনতার বিষয়টি ফুটে উঠেছে। ইরানের জনগণ এমন সময় নির্বাচনে অংশ নিয়ে তাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব পালন করেছে যখন দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ব্যাপক মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং এই পরিস্থিতির জন্য জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় ইরানের জনগণও জানে নির্বাচনে সঠিক সিদ্ধান্ত এই সংকট থেকে তাদের মুক্তি দিতে পারে। নির্বাচনে জনগণের উপস্থিতির দ্বিতীয় বার্তা হচ্ছে, ইসলামী বিপ্লব বিজয়ের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তাতে বিপ্লবের ভিত্তি আরও মজবুত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতির গুরুত্ব উপলব্ধি করেই শত্রুরা সবসময় ইরানের জনগণকে নির্বাচনের ব্যাপারে নিরুৎসাহিত করার চেষ্টা করে আসছিল। তাই নিঃসন্দেহে ইরানের এবারের নির্বাচন নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবার দৃষ্টিপাত বাংলাদেশের দিকে। বাংলাদেশে পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে করোনার ভয়াবহতা পাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 67 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 13,466 জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,057 জন, আর এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,48,027 জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। এদিকে দেশের পশ্চিম সীমান্তের জেলা থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও, বাড়ছে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা। সীমান্তবর্তী জেলায় রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলো হিমশিম অবস্থা। করোনার ভারতীয় ডেল্টা ধরনের প্রকোপ দেশের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেও হানা দিয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় মৃত্যু এবং নতুন আক্রান্ত দুটোই বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 15 জন, যা দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি অধিক ঝুঁকিপূর্ণ বিভাগ রাজশাহী ও খুলনার চেয়েও বেশি। সবশেষ 24 ঘন্টায় রাজশাহী বিভাগে মারা গেছেন 12 জন, খুলনাতে মারা গেছেন 11 জন, সাতক্ষীরায় মারা গেছেন 9 জন, যশোরে মারা গেছে 4 জন, আর কুষ্টিয়ায় মারা গেছে 7 জন। এছাড়া পশ্চিমের সীমান্তের জেলাগুলোতে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 30-এর ওপরে যাচ্ছে। এ অবস্থায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে খুলনা, কুষ্টিয়া এবং বগুড়াতে। এরপরেও আশঙ্কা দেখা দিয়েছে সীমান্ত পথে অবৈধ লোক চলাচল, ভারত থেকে গরু আমদানি আর সীমান্ত এলাকায় কোরবানির পশুর হাট। তবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন সীমান্ত দিয়ে গরু আমদানি এবং মানুষের চলাচলের ব্যাপারে সতর্ক রয়েছে সরকার।
বর্ডার এলাকাগুলোতে যাতে কি বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।
এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেশে চীনের সিনোফার্মের টিকা প্রদান শুরু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজবুল হক জানান, সিনোফার্মের টিকার অগ্রাধিকার পাচ্ছেন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং নার্সিং এর শিক্ষার্থী।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সিরাজ শহরটা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করেছি। এরই মধ্যে কারিম খানি দুর্গ, 3টি মসজিদ, ওয়াকিল মসজিদ, সোয়াদা মসজিদ এবং আতিক মসজিদ দেখার সুযোগ হয়েছে আমাদের। আজও আমরা শহর ঘুরে দেখার জন্য বের হব, তবে আজ শুরুতেই যাব পার্কের দিকে। এখানকার বিখ্যাত একটি বাগিচা হলো এরাম, এ নিয়ে আমরা আজকের আসরের সূচনা করব।
একসময় সিরাজ বিখ্যাত ছিল তার রকমারি বাগ বাগিচার জন্য, এখন তার অধিকাংশই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। অবশ্য মূল শহরে এখনো বেশ কটি পার্ক এবং বাগ বাগিচা দেখতে পাওয়া যায়। গ্রীষ্মের গরমে এই বাগ বাগিচা বা পার্কগুলো সত্যি প্রশান্তিদায়ক। এই সব বাগিচার মধ্যে বাগে এরাম বেশ জনপ্রিয়। মূল শহরের উত্তর পশ্চিমে এই পার্কটি অবস্থিত। বাগে এরামকে বলা হয় গার্ডেন অব প্যারাডাইজ বা স্বর্ণ বাগিচা। এটি বিখ্যাত তার বাগানের সৌন্দর্য এবং এর ভেতরকার সাইপ্রাস বৃক্ষের জন্য। যাই হোক, আমরা বরং সরাসরি পা বাড়াই পার্কের দিকে। আপনারা আমাদের সঙ্গে আছেন যে অথরিটি, এ কামনা করছি।
বগে এরাম বা গার্ডেন অব প্যারাডাইজের ভেতরে রয়েছে চমৎকার একটি প্রাসাদ। কাজার শাসনামলের প্রাসাদ ছিল এটি। অবশ্য বর্তমানে এই প্রাসাদটি সিরাজ ইউনিভার্সিটিকে দান করে দেওয়া হয়েছে। সবুজ সাইপ্রাস বৃক্ষে পরিপূর্ণ বাগানের মাঝখানে প্রাসাদ, কি চমৎকার ব্যাপার! তদুপরি প্রাসাদটি নয়ন কেড়ে নেওয়া সুন্দর। প্রাসাদের দেয়ালে মোজাইকের কারুকাজ যেন পুরনো ইতিহাসের গল্প শোনায়, শোনায় শাহ আব্বাসের জীবন কথা। সেই শাহ আব্বাস যাকে সবাই চেনে একটা বিশেষ চেহারায়, যেই চেহারাটি দীর্ঘ গোঁপের কারণে স্বতন্ত্র এবং সহজেই পরিচিত। শান্ত সুনিবিড় সবুজের সমারোহপূর্ণ বাগানের ভেতরে বসে থাকতেই ভালো লাগবে আপনার। এখানকার আবহাওয়াটা গ্রীষ্মে থাকে সহনীয়, তারপরও ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিতে পারেন কিংবা প্রয়োজনে লাঞ্চ করে নিতে পারেন। পাশেই আছে হোমা হোটেল, এখানে যে কোনো রকমের নাস্তা বা খাবারের ব্যবস্থা আছে।
বাগে এরামের পর যাওয়া যাক একটি পবিত্র এলাকায়। এর নাম হল শাহচেরাগ। শাহচেরাগ হল সাইয়েদ আমির আহমদের মাজার শরীফ। আমির আহমদ হলেন আহলে বাইতের অষ্টম ইমাম রেজা আল ইসলামের ভাই। মুসলমানদের কাছে এই মাজার শরীফ যে কেবল অত্যন্ত পূর্ত পবিত্র স্থান তাই নয়, বরং আধ্যাত্মিকতার দিক থেকে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ পণ্যভূমিও বটে। মজার ব্যাপার হলো, মুসলমানদের প্রিয় ও সম্মানের স্থান হলেও এখানে কিন্তু অমুসলিমদেরও প্রবেশাধিকার নিষিদ্ধ নয়। মুসলমানরা এখানে আসে আধ্যাত্মিক মহিমায় শ্রদ্ধ সমৃদ্ধ হতে। নারী পুরুষ নির্বিশেষে সবাই আসে তাঁদের প্রিয় ইমামজাদার মাজার জিয়ারত করতে। এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। ইমামজাদার মাজার জিয়ারতের কথা বলছিলাম। ভক্তরা যে যার মতো করে নিজ নিজ অন্তরের শ্রদ্ধা নিবেদন করে, কেউ নামাজ পড়ে, কেউ আল্লাহর দরবারে কান্নাকাটি করে, কেউ বা বসে বসে কোরআন পড়ে, কেউ বা বসে মগ্ন হয়ে যায় তাসবি পাঠে। আধ্যাত্মিক ঐশ্বর্য ছাড়াও এই মাজার শরীফের একটা স্থাপত্যমূল্য রয়েছে। যারা স্থপতি বা স্থাপত্যকলা বিভাগের ছাত্র তাদের জন্য এই স্থাপত্য থেকে শেখার অনেক কিছু আছে। কেবল এই মাজার শরীফই নয়, বরং এই সিরাজের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর সবই পুরাতাত্ত্বিক, ইতিহাসবিদ, স্থপতি ও ডিজাইনারদের জন্য আকর্ষণীয় ও শিক্ষণীয় স্থান। সেজন্য সিরাজকে বলা হয় হাউস অব লার্নিং বা শিক্ষালয়।
এই মাজারের ভেতর বাইরের যে কারুকাজ তা এক কথায় দেখার মতো। বিশেষ করে রাতের বেলা আলোকসজ্জায় সুসজ্জিত হবার পর দৃষ্টি ফেরানো যায় না। একবার একটু ভেবে দেখুন, এই নয়নভিরাম মাজারটি যদি একটা লেকের পাশে হয় আর ওই লেকের উপর রাতের বেলা যদি তার সুসজ্জিত প্রতিচ্ছবি পড়ে, তাহলে কেমন দেখায়! না কেবল ভাবা নয়, সুযোগ পেলে একবার দেখে আসতে হবে। এশিয়া ইনস্টিটিউট দর্শনীয় স্থান। খুব সুন্দর এই বাড়িটি। এটি ছিল এক বণিক পরিবারের বাড়ি। চারদিকে সুন্দর বাগান, বাগানের মাঝখানে এই বাড়িটি এক শৈল্পিক কৌশলে নির্মিত। ছাদের নিচে চমৎকার কারুকার্যময় রঙিন কার্নিশ, সামনের দিকটাই পাথরের আঁকা বাঁকা রঙিন কাঁচ, স্বচ্ছ মোজাইক দিয়ে নির্মিত সামনের রুমটি দেখেই চোখ ধাঁধিয়ে যায়। এ পর্যায়ে আবার একটু মিউজিক বিরতি নিচ্ছি, বিরতির পর আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণে। নরঞ্জিস্তান নিয়ে কথা হচ্ছিল। বর্তমানে এই বাড়িটি এশিয়া ইনস্টিটিউটের কার্যালয়। এশিয়া ইনস্টিটিউট এই বাড়িটির কাঠামো যথাসাধ্য অটুট রাখার চেষ্টা করেছে, এমনকি বাগানটিকেও তার আসল ডিজাইনে বিন্যস্ত করেছে। এই ইনস্টিটিউটটি সিরাজের স্থাপত্য ও শিল্প ঐতিহ্যে এক নতুন মাত্রার সংযোজন করেছে। এশিয়া ইনস্টিটিউটের পর এবার চলুন আরেকটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া যাক। এই প্রতিষ্ঠানটির নাম হল মাদ্রাসাই খান। ফার্সের গভর্নর কুলি খান 1615 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এটি একটি ধর্মীয় কলেজ, তবে প্রাচীন ঐতিহ্যবাহী নকশায় এর কাঠামো নির্মিত হয়েছে। অবশ্য এর মূল কাঠামোর অনেকটাই এখন ভূমিকম্পের গ্রাসে পড়ে নষ্ট হয়ে গেছে, কেবল এর আটকৌণিক হলরুমটি এখনও তার প্রাচীন কাঠামোটি টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে।
মাদ্রাসার প্রবেশমুখে এই হলটি দেখা যায়। পুরো ভবনটি এখন প্রাচীন নির্মাণ কাঠামো অক্ষুণ্ণ রেখে তৈরি করা হয়েছে। মাঝখানে খোলা প্রাঙ্গণ রেখে চারিদিকে ছাত্রদের রুম তৈরি করা হয়েছে। বেলকনিগুলো নীল এবং গোলাপি রঙের টাইলস দিয়ে সাজানো। ফুল পাখির বিচিত্র কারুকার্যময় এসব টাইলসের ব্যবহারে অসাধারণ শৈল্পিক হয়ে উঠেছে পুরো ভবন। ইরানের মেডিকেল ফ্যাকাল্টির জন্য সিরাজ খ্যাতিমান। সিরাজের যে বিষয়টি ভ্রমণকারী বা পর্যটকদের জন্য জানার বিষয় সেটা হলো এখানকার লোকজন যথেষ্ট অতিথিপরায়ণ। আপনাকে যে কোনো রকম সহযোগিতা করার জন্য তারা নিবেদিত প্রাণ।
যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
শুনছিলেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 19 জুন শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ধর্মীয় বক্তা তোহা সহ কেউই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না। প্রথম আলো, সারাদেশে আজ থেকে দ্বিতীয় দফা টিকাদান শুরু। ইত্তেফাক, উপঢৌক নিয়ে ব্যবস্থাপত্রে নিম্নমানের ওষুধ লেখেন চিকিৎসকরা। কালের কণ্ঠ, যুগান্তরের শিরোনাম, অর্থ পাচার রোধে আইন আছে প্রয়োগ নেই। স্বাস্থ্যবিধি মানাবে কে? ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠা মানবজমিন। মোট জনসংখ্যার চেয়ে 1 কোটি বেশি জন্ম নিবন্ধন বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, মমতা নন্দীগ্রাম মামলার বিচারপতির বিজেপি যোগ, হাইকোর্টে বিক্ষোভ আইনজীবীদের। আনন্দবাজার পত্রিকা, নন্দীগ্রাম দখলের লড়াইয়ে তৃণমূল বিজেপি, মমতার উপস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা আজকাল। গণশক্তির শিরোনাম, মহামারীর বছরে দেশের ধনীদের সম্পদ প্রায় 3 গুণ বেড়েছে সুইস ব্যাংকে। শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ধর্মীয় বক্তা তোহা সহ কেউই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। রংপুরের ধর্মীয় বক্তা আবু তোহা আদনান সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি বিশ্রামে আছেন, কারোর সঙ্গে কথা বলবেন না। আজ সকালে রংপুর নগরের সেন্ট্রাল রোডে তোহার বাড়িতে গেলে বাড়ির লোকজন কেউ সাড়া দিতে চান না। বাড়ির ভেতর থেকে বলা হয় তোহা ঘুমিয়ে আছেন, আবার কখনো বলা হয় তোহা তার শ্বশুর বাড়িতে আছেন। এদিকে একই সঙ্গে নগরের আশরতপুরের বাসিন্দা গাড়ি চালক আমির উদ্দিনের বাড়িতে গেলে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ পরিবারের আর কোনো সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়নি। আবু তোহা আদনান দুই সফরসঙ্গী ও গাড়ি চালক সহ 4 জনকে উদ্ধারের পর মহানগর গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলন করে গতকাল দাবি করে আবু তোহা সহ 4 জন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। 10 জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু তোহা আদনান। মোট জনসংখ্যার চেয়েও 1 কোটি বেশি জন্ম নিবন্ধন বাংলাদেশ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বাংলাদেশে প্রকৃত জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনের সংখ্যা 99,06,000 বেশি। এটা কিভাবে সম্ভব? 1 বা 2 লাখ নয়, প্রায় 1 কোটি বেশি। জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে এখন পর্যন্ত 18,20,00,000 বেশি মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে। অথচ আদমশুমারির চলতি বছরের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে দেশের জনসংখ্যা 17,20,94,000। তাহলে বাড়তি নিবন্ধনকারীরা কারা? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জন্ম নিবন্ধন নির্ভুলভাবে করা হচ্ছে না। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি, ওবায়দুল কাদের বললেন একথা ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক ভার্চুয়ালি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করেছে। 12 বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। অর্থ পাচার রোধে আইন আছে, প্রয়োগ নেই। যুগান্তরের এই শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচার রোধে দেশে প্রয়োজনীয় আইন রয়েছে। আইন পাচারকারীর দ্বিগুণ জরিমানা, 4 থেকে 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্তের বিধান আছে, কিন্তু আইন প্রয়োগের দৃষ্টান্ত নেই বললেই চলে। ফলে দেশ থেকে অর্থ পাচার ঠেকানো যাচ্ছে না। সর্বশেষ বৃহস্পতিবার প্রকাশিত সুইস ব্যাংকের রিপোর্টে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের 5,291 কোটি টাকার সঞ্চয় রয়েছে, কিন্তু বৈধভাবে কাউকেই সুইস ব্যাংকে টাকা রাখার অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। করোনার প্রভাব নিঃস্ব হয়ে প্রবাসীদের ফেরা থামছে না। প্রথম আলোর এ প্রতিবেদনে লেখা হয়েছে, চাকরি হারিয়ে ব্যবসার মূলধন হারিয়ে ফিরছেন অনেক প্রবাসী। আউটপাস ছাড়া দেশে ফেরা প্রবাসীদের হিসাব সরকারের কাছে নেই। ফরিদপুরের জোসনা বেগম লেবাননে যান 2009 সালে। 11 বছর পর দেশে ফিরে এখন অসহায় অবস্থায় পড়েছেন। জোসনা বেগমের মতো অনেক প্রবাসী নানা কারণে সমস্যায় পড়ে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দেশে ফেরেন। তবে এমন নিঃস্ব হয়ে ফেরা প্রবাসীদের কোনো হিসাব সরকারের কাছে নেই। অবশ্য পাসপোর্ট না থাকায় যারা আউটপাস নিয়ে ফেরেন তাঁদের হিসাব রয়েছে প্রবাসী কল্যাণ ডেস্কের কাছে। এদিকে কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, করোনাকালে যৌন সহিংসতা নিপীড়ন আশঙ্কাজনক হারে বেড়েছে, অথচ ভুক্তভোগীদের পাশে কেউ নেই। ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নন্দীগ্রামে ভোট পুনর্গণনা মামলা, মমতার আবেদনের শুনানি পিছিয়ে গেল আগামী সপ্তাহ পর্যন্ত। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি আজ হল না কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। 21-এর নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াইয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনায় কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যের পর হাইকোর্টে তিনি নিজেই মামলাটি দায়ের করেন। তা বিশেষ মামলা হিসেবে চিহ্নিত করে শুক্রবার দিনের শুরুতেই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিনটি মামলা গ্রহণের পর শুনানি স্থগিত করে দিয়েছেন বিচারপতি। আনন্দবাজার পত্রিকার অন্য একটি খবরে লেখা হয়েছে, মমতা নন্দীগ্রাম মামলার বিচারপতির বিজেপি যোগ, হাইকোর্টে বিক্ষোভ আইনজীবী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে বিক্ষোভ আইনজীবীদের এক অংশের। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মামলা যে বিচারপতির এজলাসে দেয়া হয়েছে সেই কৌশিক চন্দ আগে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন, তাই তাঁর এজলাসে নন্দীগ্রাম মামলা উঠলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নন্দীগ্রাম মামলা বিচারপতি চন্দের এজলাসে পাঠানোর প্রতিবাদে মুখে কালো মাস্ক এবং হাতে পোস্টার নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীরা। পোস্টারে লেখা ছিল, বিচার ব্যবস্থার সঙ্গে রাজনীতি করবেন না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ইরাকি প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা যুদ্ধক্ষেত্রে কারবালা এক অভিযান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানি যোদ্ধারা মেহরান শহর পুনরুদ্ধার করার পর ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, পারস্য উপসাগর বিষয়ক বিশ্লেষকরা মনে করেন মেহরান শহর ইরাকের হাতছাড়া হয়ে যাওয়ার ফলে ইরাক সরকার আক্রমণাত্মক যে রণকৌশল বেছে নিয়েছিল তা ব্যর্থ হয়েছে। এছাড়া ভয়েস অফ আমেরিকা সামরিক বিশ্লেষকদের বরাত দিয়ে জানায়, ইরাকের এই পরাজয় সেদেশের সামরিক বাহিনীর ওপর মারাত্মক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে, কারণ তারা ইরানের হাতে তাদের ফাও উপত্যকার পতনের লজ্জা কাটিয়ে ওঠার জন্য মেহরান দখল করেছিল। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের উদ্ধৃতি দিয়ে সুইডিশ পত্রিকা টিম পওয়াস জানায়, ইরান নিজেকে আমেরিকার ধারণার চেয়েও বড় হুমকি হিসেবে প্রমাণ করেছে। একই দৈনিক নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বক্তব্য তুলে ধরে যাতে তিনি বলেন, ইরানের এই বিজয় মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য বিপর্যয় সৃষ্টি করবে।
এ ধরনের বিশ্লেষণ থেকে ইরান যাতে আর কোনো অভিযানে বিজয় অর্জন করতে না পারে, সেজন্য মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজের রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে দেয়। সিরত উপসাগরে লিবিয়ার বিরুদ্ধে আমেরিকা একটি অভিযান চালানোর পর তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জর্জ বুশ হুমকি দেন, সিরত উপসাগরের এই সংঘর্ষ থেকে ইরান যেন প্রয়োজনীয় বার্তা গ্রহণ করে। ইরান মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য নষ্ট করলে আমেরিকা তা চেয়ে চেয়ে দেখবে না। বুশের ওই হুমকির জবাব ইরানের তৎকালীন সংসদ স্পিকার ও যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কমান্ডার হুজ্জাতুল ইসলাম হাশিমি রাফসানজানি ঘোষণা করেন, যারা ইরাকের মাধ্যমে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদের মুখে এ ধরনের কথা মানায় না। আমাদেরকে ধ্বংস করার জন্য যখন যুদ্ধ চাপানো হয়েছে তখন এর উল্টো ফলাফলের জন্য তাদের প্রস্তুত থাকা উচিত। যুদ্ধ করলে শক্তির ভারসাম্য নষ্ট হবেই।
বিভিন্ন নির্ভরযোগ্য দলিল প্রমাণে দেখা যায়, 1986 সালের মাঝামাঝি সময়ে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইরানের বিরুদ্ধে ইরাকের যুদ্ধ চলতে থাকলে মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। কারণ যুদ্ধ অব্যাহত থাকলে তাতে ইরানের জয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে ইরাক সহ গোটা পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যেতে পারে। কাজেই ইরানের বিজয় ঠেকাতে তৎকালীন শীতল যুদ্ধের শত্রুভাবাপন্ন দুই দেশের নেতারা আলোচনায় বসেন। ১৯৮৬ সালের ১১ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ আইসল্যান্ড রাজধানী রেইকিয়াভিকে প্রথম দফা আলোচনায় মিলিত হন। দুই নেতা প্রথমে এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন এবং এরপর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের সঙ্গে যোগ দেন। বলা হয়ে থাকে এই বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫৯৫ নম্বর প্রস্তাবের বীজ বপন করা হয়, যেই প্রস্তাবের মাধ্যমে শেষ পর্যন্ত ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি ঘটেছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ পি শুলটোজ ১৯৮৬ সালের ১৬ অক্টোবর ক্রিসেন্ট ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরাক ইরান যুদ্ধে ইরানের বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে, আর সেরকম হস্তক্ষেপে আমেরিকার প্রতি সোভিয়েত ইউনিয়নের পূর্ণ সমর্থন থাকবে, কারণ দুই পরাশক্তি মনে করে এখন যুদ্ধের অবসান হলে মধ্যপ্রাচ্যে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষিত হয়। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে মনে করে চলমান যুদ্ধে ইরানের বিজয় হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পাশ্চাত্যের স্বার্থের বিপরীতে চলে যেতে পারে।
ইরাক ইরান যুদ্ধের গোটা সময়টিতে বাগদাদ নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার চেষ্টায় নিয়োজিত থাকে। যুদ্ধ শুরুর পর যতই দিন যেতে থাকে ততই ইরাকের সমরাস্ত্রের পরিমাণ ও গুণগত মান বাড়তে থাকে। ইরানি যোদ্ধারা মেহরান শহর পুনরুদ্ধার করার পর ১৯৮৬ সালের ২৫ জুলাই ইরাকের রাজধানী বাগদাদে দেশটির শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দামন্ত্রী ও পদস্থ সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে সাদ্দাম বলেন, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা বর্তমানের তিন গুণ বাড়ানো হবে। দীর্ঘ ৮ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সাদ্দামের ওই প্রস্তাব গৃহীত হয়। ইরাকি সেনাবাহিনীতে লোক ভর্তি করার লক্ষ্যে সেদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সে সময় ইরাকের প্রধান সমরাস্ত্র সরবরাহকারী দুটি দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স। ইরান একসঙ্গে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নেয়। এই দুটি দেশের কেউই চায়নি যুদ্ধে তেহরান বিজয়ী হোক। দুই পরাশক্তির এই নীতি অবস্থানের কারণে ইরাকের সাদ্দাম সরকার অঢেল অর্থ ও সমরাস্ত্র সাহায্য পেতে থাকে। এমন এক পরিস্থিতিতে ইরানকে প্রায় গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হয়। ফ্রন্ট লাইনে লড়াই চালিয়ে যেতে এবং শত্রু সেনাদের স্বস্তিতে থাকতে না দেওয়ার লক্ষ্যে ইরান ইরাকের কুর্দিস্তানের একটি আধাসামরিক বাহিনীর সহযোগিতায় দেশটির কিরকুক শহরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সালের ১১ অক্টোবর ইরানি যোদ্ধারা ইরাকের ২০০ কিলোমিটার অভ্যন্তরে এই অভিযান চালান। ইরাকের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রায় ৩০০ কমান্ডো ইরাকের অভ্যন্তরে ঢুকে এই অভিযান পরিচালনা করেন।
প্রায় ১৫০ টন সমরাস্ত্র ও গোলাবারুদ ৪০ দিন ধরে গোপনীয়তা বজায় রেখে ইরাকের কিরকুক শহরের আশেপাশে মোতায়েন করা হয়। ইরাকের কুর্দিস্তান পেট্রিয়টিক ইউনিয়নের প্রায় ২০০০ যোদ্ধার সহযোগিতায় ফতে এক অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ইরাকের কয়েকটি তেল স্থাপনা, বিমানঘাটি ও দেশটির পদাতিক বাহিনীর ১ নম্বর ডিভিশনের উপর হামলা চালানো হয়। ইরাকে ঘাঁটি গেড়ে বসা ইরানের ইসলামী সরকার বিরোধী মোনাফিকিন গোষ্ঠীর একটি আস্তানায়ও অভিযান পরিচালনা করা হয়। রাতের অন্ধকারে অভিযানটি পরিচালনা করে ইরাকের কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের সহযোগিতায় সকাল হওয়ার আগেই ইরানি যোদ্ধারা নিজেদের ভূমিতে ফিরে আসতে সক্ষম হন, ফলে এই অভিযানে তাদের কেউ হতাহত হয়নি।
অভিযানের আকস্মিকতায় ইরাকি বাহিনী হতচকিত হয়ে যায়। এই অভিযান শেষ হলে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ এটি পরিচালনার ধরন সম্পর্কে জানতে চান। সব শুনে তিনি বলেন যে ইরানি যোদ্ধাদের পক্ষে কিরকুক পর্যন্ত গিয়ে অভিযান চালিয়ে আসা সম্ভব হয়েছে, তাদের পক্ষে ইরাকের রাজধানী বাগদাদেও হামলা চালানো সম্ভব। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আজকের আসরে সময় ফুরিয়ে এসেছে।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। বিশ্বের 682 জন রাজনীতিক, শিক্ষাবিদ, শান্তিকর্মী এবং নোবেল বিজয়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব ব্যক্তিত্ব ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিপীড়নের অবসানেরও আহ্বান জানান। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইয়েমেনে মানবিক ত্রাণ সহায়তা দেওয়ার নামে আমেরিকা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে, অথচ তারা কোনোভাবেই ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসন কিংবা সর্বাত্মক অবরোধের অবসান ঘটানোর চেষ্টা করছে না। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ভূমিধস বিজয়ে ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। পরাজিত প্রার্থীদের অভিনন্দন ইমরান খান ও পুতিনের শুভেচ্ছা। ইরানে নতুন সরকার গঠনের আগেই পরমাণু ইস্যুতে সমঝোতা চায় আমেরিকা, বলছে রুশ বার্তা সংস্থা স্পুতনিক। বাংলাদেশের সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপর দাঁড়িয়ে আছেন, বলেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।